ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 11টা, আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
বৃহস্পতিবার মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাতের পর দ্বিপাক্ষিক বৈঠক করেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের কেন্দ্রীয় বর্তমান বাজেটে সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দ প্রায় 10% বৃদ্ধি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
কলকাতা থেকে আরো রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
শনিবার 4 ফেব্রুয়ারি দেশের 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ভোট হচ্ছে পাঞ্জাব আর গোয়া রাজ্যে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস মার্টিস শুক্রবার টোকিও সফর করেন। তিনি বলেন, তিনি বললেন, জাপানের পাশে থাকবে আমেরিকা 100% কাঁধে কাঁধ মিলিয়ে। পেন্টাগন প্রধান হিসেবে ওই অঞ্চলে মার্টিসের এটাই প্রথম সফর। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের সময় তিনি ওই মন্তব্য করেন। শুক্রবার দিনের প্রথম ভাগে দক্ষিণ কোরিয়ার সফরকালে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের যে কোনো মৈত্রী দেশের ওপরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে কোনো ধরনের পরমাণু আক্রমণের জবাব দেওয়া হবে বলিষ্ঠ এবং ব্যাপকভাবে। এশিয়ার দুটি দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরের মধ্যে দিয়ে ওয়াশিংটনের সঙ্গে যে মৈত্রীর স্থায়ী সম্পর্ক রয়েছে তা আরও একবার নিশ্চিত করলেন তিনি। আমেরিকার নির্বাচনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান এবং দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি করেছিলেন যে যদি তারা সামরিক বাহিনীর সমর্থনে বেশি অর্থ প্রদান না করে থাকে তাহলে সেখান থেকে আমেরিকান সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে। দক্ষিণ কোরিয়ায় 28,500 এবং জাপানে 47,000 আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, এক সন্দেহভাজন তালিবান বিদ্রোহী অন্তত 8 জন পুলিশকে হত্যা করেছে। ওই সন্দেহভাজন মাত্র কয়েকদিন আগে আত্মসমর্পণ করে এবং নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়। আফগানিস্তানের ফেরাব প্রদেশের এলমার শহরে নিরাপত্তা ঘাঁটিতে রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। ওই এলাকার পুলিশ মুখপাত্র করিম ইয়ারোশ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, হত্যাকারী অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে ঘটনার একদিন আগে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও জানিয়েছেন যে নিহতরা একই পরিবারের সদস্য ছিলেন। 15 দিন আগে ওই তালিবান স্থানীয় এক পুলিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং পুলিশ বাহিনীতে যোগ দেয়। 3 দিনের সফর শেষে শুক্রবার ঢাকা ত্যাগ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার ঢাকা সফরের ওপর বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা প্রতিনিধি নাসরিন হুদা বিথি।
বৃহস্পতিবার মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাতের পর দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের পর দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আন্তঃসরকার যৌথ কমিটি গঠন নিয়ে গৃহীত এই সমঝোতা চুক্তি দুই দেশের মধ্যে পররাষ্ট্র বিষয়ক সহযোগিতার সম্পর্ক জোরদার করবে। এ সময় পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, ফিলিস্তিন ও ইসরায়েল দুটি পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার যে উদ্যোগ তার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন শেখ হাসিনা।
বাংলাদেশ সরকার দুই রাষ্ট্র, অর্থাৎ ইসরায়েল একটা রাষ্ট্র হবে এবং প্যালেস্টাইন একটা রাষ্ট্র হবে, আন্তর্জাতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে।
তাছাড়া পশ্চিম তীরে ইসরায়েলে নতুন করে বসতি স্থাপনের উদ্যোগের নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা। মাহমুদ আব্বাসকে আরও বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের স্বতন্ত্র জাতিসত্তায় সমর্থন করে। এ সময় মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান ও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয় বাংলাদেশের প্রশংসা করেন। রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা দূর করতে সব সমস্যার দ্রুত সমাধান চায় বাংলাদেশ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফিলিস্তিন ও আরব ভূমিতে ইসরায়েলি অবৈধ দখল ও ইহুদি বসতি স্থাপনের নিন্দাও জানিয়েছেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শুক্রবার দুপুরে সব ধরনের ইন্টারনেটের দাম কমানোর জন্য বিদেশি একটি প্রতিনিধি দলের সাথে চুক্তি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ বিষয়ে নাসরিন হুদা বিথির আরেকটি রিপোর্ট।
শুক্রবার দুপুরে সব ধরনের ইন্টারনেটের দাম কমানোর জন্য A2i নামের বিদেশি একটি প্রতিনিধি দলের সাথে চুক্তি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ সময় প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, মার্কেটে বর্তমানে সব ধরনের ইন্টারনেটের যে দাম রয়েছে তার সাথে তুলনা করে নতুন দাম নির্ধারণ করা হবে, যাতে করে গ্রাহক এবং ব্যবসায়ী কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, দেশের সব প্রান্তে কেবল কানেকশনের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে। এছাড়াও সব ধরনের ইন্টারনেট কানেকশনের গতি কীভাবে বাড়ানো যায় তার জন্যও কাজ চলছে। এর ফলে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের বর্তমান কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দ প্রায় 10% বৃদ্ধি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এ বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দেশের সংখ্যালঘুদের উন্নয়নে কেন্দ্রের সরকার উদাসীন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। দীর্ঘদিন ধরেই শাসক দলকে আক্রমণ করে আসছিল বিরোধীরা। তারই মাঝে বর্তমান কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের বরাদ্দ 368 কোটি টাকা বাড়িয়ে 4,195 কোটি টাকা করা হয়েছে। গতবারের কেন্দ্রীয় বাজেটে এই খাতে 3,827 কোটি টাকা ছিল। জানা গেছে, এই বরাদ্দের মধ্যে 2,053 কোটি টাকা রাখা হয়েছে সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নে। অন্যদিকে 1,200 কোটি ও 635 কোটি টাকা বরাদ্দ হয়েছে যথাক্রমে বহু শ্রেণী উন্নয়নমূলক প্রকল্প এবং দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পে। এই বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশের কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, বহু বছর পর তার মন্ত্রকের বরাদ্দ এতটা বৃদ্ধি করা হলো। তার আশা, এর ফলে দেশের সংখ্যালঘুদের উন্নয়ন আরো ভালো হবে। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিরও ভূয়সী প্রশংসা করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ফিলিপাইনের কমিউনিস্ট বিদ্রোহীরা অস্ত্রবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে শুক্রবার বলেছেন, দেশের সেনাবাহিনী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সাম্প্রতিকতম লড়াইয়ে 6 জন সেনা নিহত হয়েছে। ফিলিপিনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল এডুয়ার্দো আনো বলেছেন, অস্ত্রবিরতি চুক্তি থেকে তারা বেরিয়ে আসছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা এখন কমিউনিস্টদের কঠোরভাবে দমন করব। বিদ্রোহীরা যে সঘোষিত অস্ত্রবিরতি চুক্তি করেছিল তা থেকে তাদের বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা ঘোষণার দুদিন পরেই প্রেসিডেন্ট দুতের্তে এই ঘোষণা দেন। প্রায় 2 মাস জুড়ে ভারতের 5টি রাজ্যের বিধানসভায় যে নির্বাচন পর্ব তার সূচনা হচ্ছে গোয়া আর পাঞ্জাবে শনিবার। এ বিষয়েই গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
ত্রিমুখী লড়াই দুটি রাজ্যেই, কংগ্রেস বিজেপি আর আম আদমি পার্টি বা আপ তো রয়েছে, এছাড়াও পাঞ্জাবে বিজেপির সঙ্গে আবার জুটি মেরেছে আকালি দল, গোয়ায় রয়েছে 3টি রাজ্যভিত্তিক দলও। পাঞ্জাবে আকালি বিজেপির শাসন রয়েছে, গোয়াতে একা বিজেপি শাসক। কিন্তু ত্রিমুখী লড়াইতে ফলাফল সবসময় বেশ অনিশ্চিত। দিন দুয়েক আগে পাঞ্জাবে এক বিস্ফোরণে 6 জনের মৃত্যুর পর ওই রাজ্যে ড্রাগের নেশার সমস্যার পাশাপাশি প্রচারের বিষয়ে সামনে এসে পড়েছে সন্ত্রাসবাদের বিষয়টিও। গোয়ায় কৌতূহল, বিজেপি যদি জিতে আসে তাহলে কি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদে ইস্তফা দিয়ে মনোহর পারিকার আবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ফিরে আসবেন? গত 8ই নভেম্বর নোট বাতিলের প্রভাব কতটা পড়বে বিধানসভা নির্বাচনগুলিতে তা নিয়েও জোর চর্চা দেশের রাজনৈতিক মহলে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গত বছর অর্থাৎ 2016 সালের 8ই নভেম্বর ভারতে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে বাজারে নতুন নোটের যোগান দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা সম্পন্ন হয়েছে বলে আজ দাবি করলেন কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস। এ বিষয়ে পরমাশিস ঘোষের রিপোর্ট।
শক্তিকান্ত দাস সংবাদ মাধ্যমের কাছে আজ জানিয়েছেন, ব্যাংক থেকে সপ্তাহে সর্বাধিক 24,000 টাকা, মাসে 96,000 টাকা তোলার সীমা ছাড়া আর কোনো নিষেধাজ্ঞা বর্তমানে নেই। তার আশ্বাস, শীঘ্রই এই নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হবে। শক্তিকান্ত দাস জানান, খুব কম সংখ্যক মানুষ মাসে 1,00,000 টাকা ব্যাংক থেকে তোলেন, ফলে কার্যত এখন সাধারণ মানুষের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। তার দাবি, রিমনিটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। শক্তি দাস আরো জানিয়েছেন, নোট বাতিলের 90 দিনের মধ্যে নোট যোগান প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। এর থেকে প্রমাণিত কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টজে। বিশ্বজুড়ে শরণার্থী সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। শরণার্থীদের আশ্রয় প্রদানের ব্যাপারে দেশে দেশে ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। এ সম্পর্কে স্টুডিওতে এখন আলোচনায় অংশ নিচ্ছেন রোকেয়া হায়দার ও আনিস আহমেদ।
ধন্যবাদ তহিদুর রহমান, তহিদুল ইসলাম। নিজের দেশে সংঘাত, সহিংসতা, অভাব, অনটন, নিপীড়ন, নির্যাতন থেকে রেহাই পেতে সবসময় মানুষ দেশান্তরিত হয়েছে, অন্য দেশে গিয়ে বসতি স্থাপন করেছে। প্রজন্ম অন্তরে সে দেশই হয়েছে তার নিজের দেশ।
আনিস, একটি কথা কিন্তু, যে মানব সভ্যতার ইতিহাসই হচ্ছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যাওয়া। এইভাবে সভ্যতা বিস্তার লাভ করেছে দেশে দেশে। আমরা প্রায় কিন্তু ভুলে যাই যে আমরা যে দেশেই বসবাস করি না কেন, আমরা কিংবা আমাদের পূর্বপুরুষরা মূলত অভিবাসী হিসেবে এসেছেন।
একদম ঠিক বলেছেন। ভারতীয় উপমহাদেশের কথাই ধরুন না কেন, আর্যই বলুন, অনার্যই বলুন, মুসলমান, খ্রিস্টান, যাই বলুন না কেন, এরা সকলেই কিন্তু কম বেশি অভিবাসী।
একেবারে সত্যি কথা। কিন্তু এখন তো অভিবাসীদের নিয়ে বিশ্ব নতুন রকমের ভাবনায় পড়েছে, বিশেষ করে তাদের নিয়ে যারা সংঘাতপূর্ণ সব এলাকা থেকে ইউরোপে চলে যাচ্ছে কিংবা এখানে যুক্তরাষ্ট্রে চলে আসছে।
হ্যাঁ, মূলত এই ভাবনাটি এসছে নিজ নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করার চিন্তা থেকে। এই দেখুন না, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে যে টেলিফোনে আলাপ হলো, তাতে শরণার্থীদের যুক্তরাষ্ট্র পুনর্বাসন সম্পর্কে দি ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে যে হাজারখানেকেরও বেশি যে শরণার্থী এখন অস্ট্রেলিয়ায় আটক অবস্থায় রয়েছে, তাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কিছু প্রশ্ন উত্থাপন করেছেন।
হ্যাঁ, আর চুক্তিটি হয়েছিল কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময়, যেখানে ওই শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের কথা উল্লেখ ছিল। কিন্তু ওয়াশিংটন পোস্ট লিখছে যে প্রেসিডেন্ট ট্রাম্প অস্ট্রেলিয়ার নেতাকে বলেছেন যে নতুন করে এর ফলে যুক্তরাষ্ট্রে সেই বস্টন বোমাবাজ রপ্তানি হচ্ছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন তিনি।
আসলে মিস্টার ট্রাম্পের এই প্রশ্নের মধ্যে একটা যৌক্তিকতা তো অবশ্যই আছে।
যেমন,
কারণ যারা সত্যিকারের শরণার্থী তারা যেমন মানবিক কারণে আশ্রয় পেতে পারে, তেমনি শরণার্থী বেশি সন্ত্রাসীরা যে অনুপ্রবেশ ঘটাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই।
না, তা নেই, কোনো ক্ষেত্রে সেটা নিশ্চিত করা যায় না সহজে।
হ্যাঁ, কাজেই স্বদেশের নিরাপত্তা বিধান করা সব দেশের নেতার জন্যই প্রযোজ্য।
হ্যাঁ, ঠিক বলেছেন আনিস। এই যে দেখুন না, প্যারিসে 2015 সালে যে হত্যাযজ্ঞ হয়ে গেল, বলা হচ্ছে তাদের মধ্যে একজন সন্ত্রাসী ওই লেভান্ত এলাকা থেকে সিরিয়ায় জাল করা পাসপোর্ট নিয়ে সেখানে প্রবেশ করেছিল। হয়তো সন্ত্রাসী কার্যক্রমে অভিবাসী নন এমন লোকজনও জড়িত থাকতে পারে, কিন্তু যখন শরণার্থীদের ঢল নামে, যেমন অতি সাম্প্রতিককালে আমরা দেখেছি ইউরোপে, তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যে ফোন আলাপের কথা বলছিলেন একটু আগে, সেই প্রসঙ্গে অবশ্য তিনি নিজে পরে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প অস্ট্রেলিয়ায় আটক শরণার্থী পুনর্বাসনের ব্যাপারে আগের প্রশাসনের চুক্তি মেনে চলার আশ্বাসও দিয়েছেন কিন্তু।
হ্যাঁ, তা ঠিক। তবে সুনির্দিষ্ট যে দেশগুলো থেকে লোকজন যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন, তারও কিন্তু মূল কারণ যে কোনো সন্ত্রাস থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত রাখার প্রয়াস। যদিও এ নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেকেই বলছেন যে এই ঢালাও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের মূল আদর্শের সঙ্গে যায় না, তবে এই নিষেধাজ্ঞা আপাতত 3 মাসের জন্যে, কাজেই দেখতে হবে সামনে এই ব্যাপারে আরও কি সিদ্ধান্ত নেওয়া হয়।
হ্যাঁ, এই যে নির্বাহী আদেশ বললেন 3 মাসের, সেটা কিন্তু সবাইকেই মনে রাখতে হবে, কারণ অনেকেই মনে করছে যে এটা অনির্দিষ্টকালের জন্য।
না, তা নয়, 90 দিন বলা হচ্ছে।
শরণার্থীদের নিয়ে আরেকটি সমস্যার কথা অনেক বিশ্লেষকই বলছেন। নিউ ইয়র্ক টাইমসের একটি লেখাতেও বলা হয়েছে যে এই সমস্যাটি হচ্ছে দীর্ঘমেয়াদী। যেমন ধরা যাক, স্থানীয় লোকজনের সঙ্গে, সংস্কৃতি ও ভাষার সঙ্গে একাত্ম হওয়ার সমস্যা, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামে এই সমন্বয় সেভাবে ঘটেনি, আর এটা ব্যর্থ হলে ভয়টা হলো কথিত ইসলামিক স্টেট এই অভিবাসীদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে তাদের উপর, ইউরোপে এই চলাচলটা অবাধ শেনগেন অঞ্চলের মধ্যে, কাজেই কথা উঠছে খোদ জার্মানিতে যে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল শরণার্থীদের প্রবেশ করতে দিচ্ছেন তার বিরূপ প্রতিক্রিয়া ইউরোপে পড়তেই পারে।
হ্যাঁ, তবে সেদিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা অনেকখানি ভালো। প্রায় সব অভিবাসী বলুন, শরণার্থী বলুন, তারা বিমানে করে আসছেন। সেখানে যাচাই প্রক্রিয়াটা অনেক বেশি কঠোর।
কঠোর, হ্যাঁ।
যুক্তরাষ্ট্রের অভিবাসীরা অনেকেই এদেশের সঙ্গে একাত্ম হয়েছেন, এটাও একটা কারণ। যুক্তরাষ্ট্রের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে, আপনি জানেন, যে একীভূতকরণ। এখন মূল যে ভাবনাটা বিশ্লেষকদের ভাবাচ্ছে তা হলো সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কারণ বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধে যেন লোপ না পায়।
এবং সন্ত্রাসের ঘটনা দিনে দিনে বাড়ছে, আমরা চারিদিকেই দেখছি। শুধু এখানে যুক্তরাষ্ট্রে যে কয়েকটি ঘটনা ঘটে গেল গত বছর ক্যালিফোর্নিয়ায়, ফ্লোরিডা, তা নয়, বিশ্বজুড়েই চলছে।
হ্যাঁ, এবং যাকে বলা হয় হোমগ্রোন টেরোরিস্ট এমনও আছে, কিন্তু কেবল সবাই যে অভিবাসীদের মধ্যে
না, তা একেবারেই নয়, বা শরণার্থী হয়ে আসে তারাও না।
একদম একদম ঠিক কথা। তো কাজে এই উদ্বেগ কিন্তু সাধারণ মানুষের মনে রয়েছে যে সন্ত্রাসীদের নিয়ে যে আশঙ্কা, সেই কারণে অভিবাসী যারা মানবিক কারণে অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি পেতে এসব দেশে চলে আসছেন, তারা এর কারণে সমস্যায় পড়ছেন,
তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন,
কতটা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এসব বিষয়ে একটা বড় রকমের কিন্তু উদ্বেগ রয়েছে,
উদ্বেগ দেখা যাচ্ছে। তো আজকে তো আমাদের হাতে,
হ্যাঁ, হাতে খুব একটা সময় নেই, তবে এটা দেখার বিষয় যে আগামীতে এই বিষয়ে কি সিদ্ধান্ত হয়। আমরা বিশ্ব শান্তি কামনা করছি, বিশ্বের সকল মানুষ যে যেখানেই থাকুন না কেন, স্বদেশে বিদেশে সবাই নিরাপদ
থাকুন। হ্যাঁ,
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সভ্যতার প্রসারের সাথে সাথে নির্মাণ শিল্পে কাঠের স্থান দখল করে নিয়েছে কাঁচ, ইস্পাত ও কংক্রিট। তবে কাঠের প্রয়োজন একেবারে শেষ হয়ে যায়নি, বরং এর ব্যবহার সীমাবদ্ধ হয়ে গেছে। ওয়াশিংটনে এ সংক্রান্ত একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী নিয়ে ভয়েস অফ আমেরিকার জুন সোয়ের প্রতিবেদন শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
কয়েক শতক আগেও কাঠ আর কাঠজাত সামগ্রী নির্মাণ শিল্পে এক বহুল ব্যবহৃত এবং প্রয়োজনীয় ইমারত সামগ্রী হিসেবে বিবেচিত হতো। সভ্যতার প্রসারের সাথে সাথে কাঠের স্থান দখল করে নিয়েছিল কাঁচ, ইস্পাত আর কংক্রিট। কাঠ একদম উধাও হয়ে গিয়েছিল তা বলা যায় না, তবে নির্মাণ শিল্পে এর ব্যবহার সীমাবদ্ধ হয়ে গেছিল, বিশেষত মেঝে আর বিভিন্ন পার্টিশন দেয়ালের ক্ষেত্রে। সম্প্রতি ন্যাশনাল বিল্ডিং মিউজিয়াম ইন ওয়াশিংটন আয়োজিত এক প্রদর্শনীতে এই পুরনো ধারণার নতুন করে আলোকপাত করা হয়েছে। দাবি করা হয়েছে যে আগামী প্রজন্মের ইমারত সৌধ শুধুমাত্র কাঠ দিয়েই গড়ে তোলা সম্ভব হতে পারে। উন্নত প্রযুক্তি দিয়ে প্রস্তুত কাঠজাত সামগ্রী, যা ব্যবহারিকভাবে খুব শক্তপোক্ত ও বহু গুণ বিশিষ্ট করে গড়ে তোলা যায়, তা ইমারতি দ্রব্য হিসেবে ইস্পাত ও কংক্রিটের ব্যবহারে আমূল পরিবর্তন এনে দিতে পারে। টিম্বার সিটি নামক এই প্রদর্শনীতে বিভিন্ন উচ্চগুণ সম্পন্ন কাঠজাতীয় সামগ্রীর উপকারিতা হাতে কলমে দেখানো হয়েছে। বর্ণনা করা হয়েছে আধুনিক প্রযুক্তিতে নির্মিত কাঠের বহুমুখী ব্যবহার। আমেরিকার কৃষি বিভাগ কর্তৃক সাহায্যপুষ্ট এই প্রদর্শনীতে দুটি পুরস্কারপ্রাপ্ত ভবন বিশেষভাবে উল্লেখের দাবি রেখেছে, একটি নিউ ইয়র্কে আর আরেকটি ওরিগানের পোর্টল্যান্ডে। প্রদর্শনীর অধ্যক্ষ পিডমন্ট প্যালাডিনো জানাচ্ছেন যে এই দুটো বাড়ি এক ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ল্যামিনেটেড কাঠের সাহায্যে নির্মাণ করা হয়েছে। একটি অত্যন্ত ব্যস্ত আর জনবহুল শহরে কম খরচে আর কম সময়ে কিভাবে দ্রুত একটি বহুতল বাড়ি তৈরি করে ফেলা যায়, তার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ এই প্রদর্শনীতে পেশ করা হয়েছে। এরকম এক সুউচ্চ ভবনের অধিকাংশ উপাদান, যেমন মেঝে, ছাদ আর দেয়ালগুলি, সব অন্য জায়গায় পুরোপুরি বানিয়ে লরিতে করে বাড়িটির জমিতে এনে রাখা হয়েছে। তারপর যেটা করা হয়েছে, সমস্ত অংশগুলো জোড়া লাগিয়ে অত্যন্ত দ্রুততার সাথে বাড়িটিকে দাঁড় করিয়ে ফেলা হয়েছে। এমনকি কংক্রিট শুকোনোর জন্য যে সময় লাগে তারও প্রয়োজন হয়নি। কংক্রিট উৎপাদন পরিবেশগত দিক দিয়ে এক অত্যন্ত দূষণযুক্ত প্রক্রিয়া। এই পদ্ধতি পদ্ধতিতে এক হিসেব অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। সেই জায়গায় কাঠের যা উৎস, সেই বৃক্ষরাজি সহজে চাষ করা যায়, পুনর্নবীকরণযোগ্য, আর তা ইস্পাত বা কংক্রিটের উৎপাদনের থেকে অনেক কম পরিবেশ দূষণ ঘটায়। এছাড়া ল্যামিনেটেড কাঠ অসংখ্য কাঠের স্তরকে জোড়া লাগিয়ে তৈরি করা হয়, তাই এগুলি শুধু শক্তিশালী যে হয় তাই নয়, এগুলি তৈরি করতে ছোট ছোট গাছ ব্যবহার করা যায়, যা বাণিজ্যিকভাবে অতটা দুর্মূল্যও হয় না। ল্যামিনেটেড কাঠের আরেকটি গুণ হল, যা বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হল এগুলির অগ্নি প্রতিরোধী ক্ষমতা, যার মাত্রা ইস্পাতের থেকেও বেশি। ওরিগনের এক অগ্নি নির্বাপক সংস্থার অফিসের, যেটা একটি পুড়ে যাওয়া আস্তাবলের কয়লা কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল, অগ্নি প্রতিরোধক ক্ষমতা সাধারণ কাঠের বাড়ির থেকে অনেক বেশি ছিল। এছাড়াও পিটবন প্যালাডিও জানাচ্ছেন যে কাঠের বাড়িতে থাকা আমাদের দেহে ও মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেয়, প্রকৃতির সঙ্গে মিশে থাকার মতো এক একাত্মবোধ, এক নিরুদ্বিগ্ন আরামদায়ক জীবনচর্যা, যা মূল্য কিছুটা কম নয়। পরিশেষে ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামের তরফ থেকে জানানো হয়েছে যে অচিরেই কাঠ সর্বশ্রেষ্ঠ ইমারতি সামগ্রী হয়ে উঠবে, এরকম দাবি তারা করছেন না, কিন্তু আগামী দিনে সারা বিশ্বজুড়ে যে আরও অনেক কাঠের বাড়ি তৈরি হতে থাকবে সে ব্যাপারে তারা নিশ্চিত।
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
কথায় আছে ইটস নেভার টু লেট, তবে গ্যাব্রিয়েল জর্ডান বলেন ইটস নেভার টু আর্লি। মাত্র 9 বছর বয়সে জুয়েলারি ব্যবসা শুরু করেছিলেন এই টিনেজার। 11 বছর বয়সে একটি বই লিখেছেন আর 12 বছর বয়সে বিভিন্ন স্থানে উৎসাহমূলক বক্তৃতা দিয়ে সফর করেছেন দেশের বিভিন্ন জায়গা। ভয়েস অফ আমেরিকার জুন সোয়ের তথ্য থেকে সেলিম হোসেন জানাচ্ছেন এই তরুণ সফল উদ্যোক্তার কথা।
যেদিকে ঝোঁক ছিল সেই পেশাই এখন কাজ করছেন গ্যাব্রিয়েল জর্ডান। শখ ছিল নেকলেস, কানের দুল এবং ব্রেসলেট ডিজাইন এবং তৈরি করা। 16 বছর বয়সী এই টিনেজার জুয়েলস অফ জর্ডান নামে মেরিল্যান্ড ভিত্তিক তার জুয়েলারি কোম্পানি গড়ে তোলেন।
I started Jewels of Jordan when I was 9 years old, but I have been doing jewelry since I was 7. I taught myself.
আমার বয়স যখন 9 বছর তখন জুয়েলস অফ জর্ডান শুরু করি, তবে জুয়েলারি বানানো শুরু করছি 7 বছর বয়স থেকে। ইউটিউব দেখেই মূলত এসব শিখেছি।
প্রথম দিকে গ্যাব্রিয়েল তার বানানো জুয়েলারি বন্ধু এবং পরিবারের মধ্যে বিক্রি করত। অল্প সময়ের মধ্যেই তার প্রসার ঘটে। তার বানানো রত্ন, পাথর, ক্রিস্টাল, মুক্তার অলংকার বিভিন্ন সেমিনার, কনফারেন্স, ফ্যাশন শো, বুটিক এবং অনলাইনেও প্রচার শুরু হয়।
My target client is the modern, I guess, business owner, professional woman. One of the biggest things we say is that it's like we make the jewelry.
আমার টার্গেট ছিল আধুনিক ব্যবসায়ী, পেশাজীবী নারী। সকল ধরনের অলংকার আমরা বানাই বলেই জনপ্রিয় হচ্ছে।
গ্যাব্রিয়েলের ভালোবাসার বিষয় হচ্ছে অলংকার, আর তাই দিয়েই অন্যদেরকে উৎসাহ যোগায় সে।
When I was 11 years old, I decided to self-publish the book so that I could still reach young people and still have this for them.
আমার বয়স যখন 11 বছর, আমি সিদ্ধান্ত নিলাম একটি বই লিখব, যেন আমি কম বয়সীদের কাছে পৌঁছতে পারি আর এর মাধ্যমে তাদেরকে ব্যবসা শুরু করায় উৎসাহ দিতে পারি।
বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্সে তরুণ উদ্যোক্তা হবার কথা বলতো গ্যাব্রিয়েল। একটি সেমিনারে তার দেয়া বক্তৃতার অংশ শোনা যাক।
And I know fear will come. And when it comes, I don't want you to ask yourself, what if I fail? I want you to ask yourself.
আমি জানি ভয় আসবে। যখন তা আসবে, আমি আপনাদেরকে বলতে চাই না কি করতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন, বিফল হলে কি করবেন, আরও জিজ্ঞেস করুন সফল হলে কি করবেন।
তার লেখা বইটির কারণে সে একজন বক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কনফারেন্স, বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান, দেশে বিদেশে সে একজন জনপ্রিয় বক্তা। তার সুশৃঙ্খল জীবন কম বয়সে তাকে সফলতা এনে দিয়েছে এবং একজন সফল উদ্যোক্তায় পরিণত করেছে।
I wake up at 5 in the morning so that I can get my schoolwork done, eat breakfast and then go into making jewelry, preparing speeches, whatever it is that needs to be done.
আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, যেন স্কুলের কাজ সেরে ফেলতে পারি। নাস্তা খাই এবং অলংকার বানানোর কাজ করি, বক্তৃতা রেডি করি, দিনের যা যা কাজ আছে তা সাজাই নিয়ম ও শৃঙ্খলার মধ্য দিয়েই সবকিছু করি।
গ্যাব্রিয়েল বিশ্বাস করে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। বছরের শেষে তার লভ্যাংশের একটি বিশেষ ভাগ সে দাতব্য সাহায্য সংস্থায় দান করে।
Giving back is super important. I think for myself, it's just humbling to be able to see.
দান করাটাও খুব জরুরি। অন্যদের দুরবস্থায় তাদেরকে সাহায্য করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। অভাবীদের জন্য আরও কিছু করতে পারলে আরও ভালো লাগত।
গ্যাব্রিয়েলের আশা, ভবিষ্যতে তারকা এবং বিখ্যাতদের জন্য অলংকার তৈরি করবে সে। আগামী বছর আরও একটি বই লেখার পরিকল্পনাও রয়েছে তার।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মার্টিস শুক্রবার টোকিও সফর করেন। তিনি বলেন জাপানের পাশে থাকবে আমেরিকা 100 ভাগ, কাঁধে কাঁধ মিলিয়ে। পেন্টাগনের প্রধান হিসেবে ওই অঞ্চলে মার্টিসের এটাই প্রথম সফর। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের সময় তিনি ওই মন্তব্য করেন। শুক্রবার দিনের প্রথম ভাগে দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের যে কোনো মিত্রদেশের ওপরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে কোনো ধরনের পরমাণু আক্রমণের জবাব দেওয়া হবে বলিষ্ঠ এবং ব্যাপকভাবে। আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, এক সন্দেহভাজন তালিবান বিদ্রোহী অন্তত 8 জন পুলিশকে হত্যা করেছে। ওই সন্দেহভাজন মাত্র কয়েকদিন আগে আত্মসমর্পণ করে এবং নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়। আফগানিস্তানের ফেরাব প্রদেশের এলমার শহরের নিরাপত্তা ঘাঁটিতে রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। ওই এলাকার পুলিশ মুখপাত্র করিম ইয়ারোশ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, হত্যাকারী অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে ঘটনার একদিন আগে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। তিন দিন সফর শেষে শুক্রবার ঢাকা ত্যাগ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিপাইনের কমিউনিস্ট বিদ্রোহীরা অস্ত্রবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে শুক্রবার বলেছেন, দেশের সেনাবাহিনী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সাম্প্রতিকতম লড়াইয়ে 6 জন সেনা নিহত হয়েছে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল এডুয়ার্দো আনো বলেছেন, অস্ত্রবিরতি চুক্তি থেকে যে তারা বেরিয়ে আসছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা এখন কমিউনিস্টদের কঠোরভাবে দমন করব। সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি পুনরায় বহাল করার প্রচেষ্টায় জানুয়ারি মাসের সিরিয়ান শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে কাজাকিস্তানে। ওই বৈঠক কাজাকিস্তানের জন্য কেবলমাত্র সম্মানজনক নয়, ওই দেশটি যে ইসলামপন্থী সন্ত্রাস সম্প্রসারণ প্রতিহত করতে চায় তার ওপরে একটা প্রভাব বিস্তার করবে। ওই আলোচনায় ইসলামিস্ট দল এবং চরমপন্থী দলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। চীন তাদের বিতর্কিত এক সন্তান নীতির অবসান ঘটানোর পর সেদেশে 2016 সালে শিশু জন্ম সংখ্যা বেড়েছে। চীন এখন এক সন্তানের পরিবর্তে 2টি সন্তান নেওয়ার অনুমতি দিয়েছে। গত বছর প্রায় 17.86 মিলিয়ন অর্থাৎ 1,78,60,000 শিশু জন্মগ্রহণ করেছে আর তার বেশিরভাগই পরিবারের দ্বিতীয় শিশু।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লিনাস রহিমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.